بسم الله الرحمن الرحيم.
ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين.
الحكمة ميديا بوري بشيتو جهادر بوتي أوبان كاري داعي بحيتر بوتي ওস্তাদ ওসামা মাহমুদ হাফিজাউল্লাহির বিশেষ নসিহত তৃতীয় পর্ব, দাড়ির সফলতা এবং দাওয়াতের ক্ষেত্রে বাড়াবাড়ি থেকে সতর্কতা।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় ভাইরা, আজ আমরা অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো দাড়ির সফলতা অর্জনের জন্য যে তিনটি বিষয় ঠিক রাখা জরুরি। এক, ওই দৃষ্টিভঙ্গি বা আকীদা বিশ্বাস যার দিকে সে দাওয়াত দিচ্ছে। দুই, দাড়ির কত কাজ তার দাওয়াত অনুযায়ী থাকা। তিন, দাওয়াতের পদ্ধতির মধ্যে সে কোন আখলাকের সাথে দাওয়াত দিচ্ছে। প্রিয় ভাইরা, এমনিতে তিনটি বিষয় পরস্পর একটি আরেকটির সাথে মিল আছে, কারণ দৃষ্টিভঙ্গি যা হবে ফিকির ও আমলের তরিকেও তারই প্রভাব পড়বে, তারই গ্রাণ দাওয়াতের মধ্যে পাওয়া যাবে। কিন্তু কিছু জায়গায় এর ব্যতিক্রম হতে পারে, যেমন ফিকিরও প্রভাব ভালো কিন্তু দাওয়াতের মধ্যে কঠোরতা থাকে। সুতরাং দাড়ির ফরজ তখনই আদায় হবে যখন এ তিনটি বিষয় বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে মুক্ত হবে। এমন যদি হয় তাহলে দাঁড়ি আল্লাহ তাআলার কাছে কামিয়াব হবে। আল্লাহ তাআলা যদি চান তাহলে তার দাওয়াত কার্যকর হয়ে শ্রোতাদের অন্তরে প্রবেশ করবে। এর বিপরীতে দাঁড়ি যদি এমন তরিকে অবলম্বন করে যা তার দাওয়াতের সাথে মিলে না, তাহলে সে নিজের ধারণায় যদিও হকের দাওয়াত দিচ্ছে কিন্তু তরিকা সুন্নত অনুযায়ী না হওয়ার কারণে, তার শক্ত ব্যবহারের কারণে খুব কম মানুষই ফায়দা পাবে। এ ধরনের দাওয়াত মানুষের থেকে দূরে সরে যাওয়ার কারণ হয়। কোনো দাওয়াত ব্যর্থ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে দাওয়াত প্রদানকারী নিজেই দাওয়াতের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদাত্তির, হে কম্বলাবৃত ব্যক্তি, কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, উঠুন, ভয় দেখান এবং আপনার প্রভুর বড়ত্ব বর্ণনা করুন। ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর, আর কাপড় পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। ওয়ালা তামনুন তাস্তাকতির ওয়া লিরব্বিকা ফাসবির, আর দয়া করে বিনিময় বেশি আশা করবেন না এবং আপনার প্রভুর জন্য ধৈর্য ধারণ করুন। প্রিয় ভাইরা, মুমিনদের জন্য নিজের কথাবার্তার সংশোধন খুবই জরুরি, কারণ কথাবার্তার সংশোধনের মধ্যেই অন্তর আমলের সংশোধন হয়। এজন্য আল্লাহ তাআলা নিজের বান্দাদেরকে খুব সুন্দর ভাষায় কথা বলার আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, অর্থাৎ হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মুমিনদেরকে কথা বলার ক্ষেত্রে ইনসাফ ও ভদ্রতা বজায় রাখতে বলেছেন, কথায় যাতে জুলুম না থাকে। আল্লাহ তাআলা মুমিনদেরকে আরো আদেশ করেছেন, ওয়া ইদা কুলতুম ফাআদিলু, আর যখন তোমরা কথা বলো তখন ইনসাফের সাথে বলো। তাই আমরা যখন কথা বলবো তখন ইনসাফের সাথেই বলবো। প্রিয় ভাইরা, এই দিনের দায়ের গুণ বর্ণনা করা হয়েছে এভাবে যে সে এই ঘোষণা দেয় যে কেউ এই দিনের চাহিদা পূরণ করুক বা নাই করুক, আমি সবার পূর্বে পূরণ করবো ইনশাআল্লাহ। যেমন আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু, তার কোনো অংশীদারিত্ব নেই। ওয়া বিযালিকা উমিরতু, আমি তাই আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি প্রথম আনুগত্যশীল। প্রিয় ভাইরা, সুতরাং দাঁড়াই সর্বদা চেষ্টা করবে নিজের ফিকির ও মানহাজ যেন সুন্নত অনুযায়ী হয়, কর্ম দাওয়াতের পদ্ধতিও যেন সুন্নত অনুযায়ী হয়, যে হকের দাওয়াত দিচ্ছে তার কাজের মধ্যেও যেন তার নমুনা পাওয়া যায়, আর তার দাওয়াতের মধ্যেও যেন সর্বদা তার ঘ্রাণ পাওয়া যায়। ফিকির ও আমলের মানহাজ এবং কর্ম দাওয়াতের পদ্ধতি যদি হক ও এক হয় তখন দাওয়াতের সফলতা আসবেই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, জিহাদের দাঁড়াই যে বিপদ ও নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, খুব কম মানুষই এমন বিপদের মধ্যে থাকে। যেমন মাধ্যম, অস্ত্র, সংখ্যা সব দিক থেকে নিজেদের থেকে অনেক বেশি শক্তিশালী শত্রুর মোকাবেলা করতে হয়। অনেক সময় যাদেরকে শত্রুর মোকাবেলায় নিজেদের সাথে রাখতে চায় তারাই তাদের বিরোধিতা শুরু করে, তখন খুব ধৈর্য ও হেকমতের প্রয়োজন পড়ে। তাছাড়া জিহাদের সফরে পদে পদে এমন সব বিষয় উপস্থিত হয় যেখানে সামান্য ভুলও বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় জজবা হুশের উপর প্রাধান্য বিস্তার লাভ করে। এ ধরনের পরিস্থিতিতে যদি আল্লাহ তাআলার দয়া না থাকে তাহলে দায়ী ও মুজাহিদ সঠিক রাস্তা থেকে সরে যেতে পারে এবং সে নিজেই জিহাদের দাওয়াতের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। এই ক্ষতি থেকে দায়ী তখনই বাঁচতে পারবে যখন তার ফিকির ও মানহাজ সুন্নত অনুযায়ী হবে, তার কাজকর্ম দাওয়াত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম ও সালফে সালেহীনের মতো হবে। আর এটা তো তখন হবে যখন সে সুন্নতের অনুসরণের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে এবং এই ভয় করবে যে আল্লাহ তাআলা না করুন আমার কোনো ত্রুটির কারণে না জানে আমার থেকে হেদায়েত ছিনিয়ে নেওয়া হয়। প্রিয় ভাইরা, এই নিয়ামতকে সিনার সাথে লাগানোর মাধ্যম হল ওলামায়ে কেরামের অনুসরণ ও নেককারদের সোহবত। দিনের দায়ের ফিকির ও মানহাজ তখনই হেফাজতে থাকবে যখন এমন ওলামায়ে কেরাম থেকে নিজের দিন গ্রহণ করবে যাদের তাকওয়া, আমল আখলাক, এলেম, ইনসাফ, ফিকহ, অভিজ্ঞতা সব কিছু সুস্থ রুচি সম্পূর্ণ হবে। আর এটা অন্যান্য ওলামায়ে কেরামের নিকটে স্বীকৃত থাকবে। তারা স্বজনপ্রীতি, প্রতিশোধ, রাগ ও নফসের চাহিদা অনুযায়ী ফতোয়া দেবে না, বরং তার কথা ও কাজে আল্লাহ তাআলার ভয় প্রকাশ পাবে। তারা শরীয়ত নীতিমালার উপর পারদর্শী হবে। আর এইসব গুণ ওই সকল আলেমদের মাঝেই পাওয়া যাবে যারা জিহাদের গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের ইজতিহাদ অনুযায়ী ফতোয়া দেয় না, বরং এক্ষেত্রে নিজের থেকে ভালো অগ্রগামী আলেমদের অনুসরণ করে এবং সমসাময়িক আলেমদের সাথে পরামর্শ করে এবং তাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখে। এমন ওলামায়ে কেরাম আজও আমাদের মাঝে বিদ্যমান আছে, আলহামদুলিল্লাহ। যদি জিহাদের দায়ী নিজের ফিকির ও কাজকর্ম দাওয়াতের পদ্ধতিতে এই ওলামায়ে কেরামের অনুসরণ করে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে গুমরাহ করবেন না এবং সে দীন ও জিহাদের খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখানে এই কথাটিও বলে দিচ্ছি যে এমারত ইসলামী আফগানিস্তানে বিগত 3 দশকের সফলতা ও জিহাদি অভিজ্ঞতা হোক অথবা খোরাসান থেকে ইয়েমেন, মালি থেকে শাম পর্যন্ত ছড়িয়ে পড়া বৈশ্বিক জিহাদি অভিজ্ঞতা হোক, এই সকল অভিজ্ঞতাই উম্মতকে খুব দামি একটি মেসেজ দিয়েছে। সেটি হচ্ছে হক ওলামায়ে কেরামের অনুসরণেই প্রকৃত কল্যাণ নিহিত। উম্মতের প্রয়োজনে সকল বিষয়ে, এমনকি গুরুত্বপূর্ণ জিহাদি বিষয়েও এটিও এমন নেই যে বিষয়ে জিহাদি ওলামায়ে কেরাম বিচক্ষণতার সাথে ফতোয়া দেননি। প্রিয় ভাইরা, আমরা যদি এই ওলামায়ে কেরাম ও জিহাদি নেতাদের দার্সগুলো থেকে সবক নিতে থাকি তাহলে এই সফর খুব ভালোভাবে হেফাজতে থাকবে এবং বারবার ধাক্কা খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দাওয়াতের মাঝে কেন বাড়াবাড়ির সৃষ্টি হয়? প্রথম কারণ হলো শ্রোতাদের থেকে অমুখাপেক্ষী ও বেপরোয়া হওয়া। দাওয়াতের পদ্ধতিতে বাড়াবাড়ি ও কঠোরতা নানান কারণেই সৃষ্টি হতে পারে, তবে মূল কারণ হলো দাঈর ফিকির ও আমল আখলাক সুন্নত অনুযায়ী না হওয়া। বিতর্কত আরেকটি কারণ হলো শ্রোতাদের থেকে অমুখাপেক্ষিতা ও তার ব্যাপারে বেপরোয়া হওয়া। কেউ যদি দুনিয়াবি বিষয়ে আল্লাহ তাআলার জন্য মানুষ থেকে অমুখাপেক্ষিতা অবলম্বন করে তাহলে সেটা তো একটি ভালো গুণ, কিন্তু এর স্থান দাওয়াতের ময়দান নয়। দাওয়াতের ময়দানে শ্রোতাদের থেকে অমুখাপেক্ষিতা কাম্য নয়, কাম্য হলো উম্মতের জন্য কল্যাণকামিতা ও দরদ থাকা। দায়ের দুনিয়া আখেরাতের সফলতার জন্য শর্ত হলো সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করবে। একজন দায়ী খুব করে চান যেন মানুষ তার আহ্বানে সাড়া দেয়, এজন্য সে দাওয়াতকে খুব ভালো আর উপকারী হিসেবে দেখানোর চেষ্টা করে থাকে। তার উদাহরণ হলো ওই ডাক্তারের মতো যে আন্তরিকতার সাথে রোগের চিকিৎসা করে, রোগীর সেবা যত্ন করে, তার জন্য ব্যথিত হয়। রোগীর এক একবার আহ উচ্চারণে তার সাথে তার অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, শেষ মুহূর্ত পর্যন্ত রোগীকে বাঁচানোর চিন্তায় অস্থির থাকে। যে সকল ডাক্তার শুধু রোগ নির্ণয় ও চিকিৎসা ঘোষণা করেই চলে যায় সে ওই ডাক্তারের মতো না। এমনিভাবে রোগীর সাথে দায়ীর একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। প্রিয় ভাইরা, গুলো আক্রান্ত ব্যক্তি তার দাওয়াত কেউ কবুল করলো কি কবুল করলো না এ বিষয়ে কোনো পরোয়া করে না, সে সর্বাবস্থায় নিজেকে হক মনে করে, নিজেকে হকের উপর প্রতিষ্ঠিত ভেবে নিয়ত অন্তরের অবস্থার হিসাব নেয় না। দাওয়াতের হক আদায় হলো কিনা এ নিয়ে সে ভাবে না। দাওয়াতের ক্ষেত্রে নিজের কথা কাজের মধ্যে কোনো ত্রুটি হয়েছে কিনা সেটা নিয়েও সে ভাবে না। কোনো কাজে আমার সুন্নতের খেলাফ হয়নি তো, দাওয়াতের ক্ষেত্রে মূর্খতাকে মূল ভিত্তি হিসেবে ধরে নেয়নি তো, আমার প্রকাশভঙ্গি বাড়াবাড়ি হয়নি তো, এ ধরনের ফিকির গুলোতে আক্রান্ত ব্যক্তির মাঝে অনুপস্থিত। সে নিজের হিসাব নেয় না, এ সকল হিসাব নিকাশে তার কোনো খেয়ালে নাই, সে সবসময় নিজেকে বড় মনে করে, সত্য প্রকাশ করতে হবে এমন একটা ভাব সর্বদা তার মাঝে থাকে, অথচ এটা এমন এক অনুভূতি যা পরবর্তীতে অহংকারিতে পরিণত করে। গুলোতে আক্রান্ত ব্যক্তি অত্যন্ত রসিকহীনভাবে নিজের দাওয়াতের ঘোষণা দেয়। কোরআন সুন্নাতে দায়ের যে গুণাবলী আছে সে তার পরিপূর্ণ উল্টা। নবীগণের এক একজন মানুষকে বাঁচানোর চিন্তা থাকত, এই উদ্দেশ্যে তারা দিনকে রাত করে ফেলত। মানুষকে হেদায়তের পথে আনার জন্য সবচেয়ে বেশি কষ্ট তারাই করেছেন। রাতে উঠে আল্লাহ তাআলার কাছে মানুষের হেদায়ত চাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তায় এত বেশি কষ্ট করেছেন যে আল্লাহ তাআলা তার সাক্ষ্য দিয়েছেন, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আতারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদীতি আসাফা, অর্থাৎ তারা যদি এই বাণীর প্রতি বিশ্বাস না করে সম্ভবত আপনি তাদের পিছনে ঘুরে ঘুরে নিজেকে শেষ করে দিবেন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদটা দেখুন,
সম্মুখ যুদ্ধের ময়দানে ইহুদিদের মতো শত্রুর বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলোয়ার দিয়ে পাঠাচ্ছেন, তখনও তাকে নসিহত করছেন, তোমার হাতে একজন মানুষ হেদায়েত পাওয়া তোমার জন্য লাল উটের চেয়ে উত্তম। আমার প্রিয় ভাইরা, দাওয়াতের উসলুবে গুলু আসার দ্বিতীয় কারণ হলো বুঝ কম থাকা। আল্লাহ তাআলার শরীয়ত তাবকিন উসুল সম্পর্কে যা ধারণা আছে, সে জানে যে জিহাদের ময়দানে কামিয়াবির জন্য আল্লাহ তাআলার পরে নিজেকে মুসলমান জনসাধারণের সাহায্য সমর্থনের মুখাপেক্ষি করতে হবে। যেমন হুয়াল্লাযী আইয়্যাদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, তিনিই আপনাকে তার সাহায্য ও মুমিনদের একতা দ্বারা শক্তিশালী করেছেন। এ কারণে দাওয়াতের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেলার মধ্যে আরব গোত্রগুলোকে দাওয়াত পেশ করতেন। তখন এ কথাও বলতেন, আমাকে কে আশ্রয় দেবে, আমাকে কে সাহায্য করবে। প্রিয় ভাইরা, মুসলমান জনসাধারণকে নিজেদের সমর্থনকারী ও সাহায্যকারী বানানো, এটা শরাই ও আকলি তাকাজা। শরাই সীমারেখার মধ্যে থেকে মুসলমান জনসাধারণকে নিজেদের জিহাদের অংশ বানানোর চেষ্টা করা ওয়াজিব। কিন্তু জিহাদের প্রতি দাওয়াত প্রদানকারীদের কম বুঝের অবস্থাটা দেখুন, তারা মাত্র কয়েক ডজন বা কয়েকশো মানুষ, নিজেরা এই দুনিয়ার সব মুসলমানকে নিজেদের বিরোধী বানিয়ে নেয়, তারপর আবার পুরো দুনিয়া বিজয় হওয়ার স্বপ্ন দেখে। তারা কুফুরি নিজাম বিলুপ্তি ও শরিয়ত প্রতিষ্ঠার মতো বড় দাবি করে, কিন্তু জনসাধারণ ও দিনদার লোকদেরকে নিজেদের সাথে শরিক করার মতো কোনো চেষ্টাই তাদের মাঝে নেই। প্রিয় ভাইরা, মুসলমান জনসাধারণকে সমর্থনকারী সাহায্যকারী বানানো ছাড়া কুফুরি শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে ইসলামী শরিয়ত প্রতিষ্ঠা তো দূরে থাক, নিজেদের আন্দোলনকেই বেশি দিন চালু রাখা সম্ভব না, কিন্তু এই বুঝটা তাদের মাঝে আসে না। আমার প্রিয় ভাইরা, শাইখ আবু মুসাবা জারকাবি রহমতুল্লাহ আলাই আমেরিকাকে ইরাকে থাকা প্রায় অসম্ভব বানিয়ে দিয়েছিল। শেষমেশে আমেরিকা ইরাক ছেড়ে পালিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সে সময় শাইখ আইমানের জাওয়ারি হাফিজাহুল্লাহ শাইখ আবু মুসাবা জারকাবি রহিমুল্লাহকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে শাইখ আইমানের জাওয়াহির দামাত বারকাতুম বলেন, যখন আমরা দুই টার্গেটের দিকে তাকাবো, অর্থাৎ আমেরিকাকে ইরাক থেকে বের করা ও এখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তখন আমরা দেখতে পাবো যে আল্লাহ তাআলার সাহায্য ও তাওফিকের পরে মুজাহিদদের জন্য সব থেকে প্রভাব বিস্তারকারী ও শক্তিশালী অস্ত্র হলো ইরাক ও তার আশেপাশের মুসলমান জনসাধারণের সমর্থন। আমাদের জন্য জরুরি হলো এই জনসমর্থন রক্ষা করা এবং শরাই সীমা রাখার মধ্যে থেকে এই সমর্থনকে বাড়ানো। এ প্রেক্ষিতে আমি আপনার কাছে কয়েকটি কথা আরজ করছি। প্রথমত, এতে কোনো সন্দেহ নেই, এখানে অর্থাৎ ইরাকে ইসলামের বিজয় এবং খেলাফত আলা মিনহাজে নবুয়া প্রতিষ্ঠার ক্ষেত্রে মুরতাদ শাসকদের বিরুদ্ধে জিহাদ করা ছাড়া তাদেরকে হটানো সম্ভব নয়। এটাও বাস্তবতা যে জনসাধারণের সাহায্য সমর্থন ছাড়া এই মহান লক্ষ্য অর্জন সম্ভব নয়। যদি কোথাও জনসাধারণের সাহায্য সমর্থন ছাড়া বিজয় হয়েও যায়, তবুও যে কোনো সময় এই বিজয় পরাজয়ে পরিণত হতে পারে। দ্বিতীয়ত, যদি জিহাদি আন্দোলনের সাথে জনগণের সমর্থন না থাকে, তাহলে এই আন্দোলন মানুষের দৃষ্টি থেকে দূরে সরে একসময় হারিয়ে যায়। এ অবস্থায় জিহাদি গ্রুপ ও রাষ্ট্রের উপর চেপে বসা জালিম সম্প্রদায়ের মধ্যকার এই যুদ্ধ নিঃশেষ হয়ে যায়। এই জন্য আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, ক্ষমতাশীলরা সবসময় জনগণকে জিহাদি দল ও জিহাদি আন্দোলনের ব্যাপারে একটি অন্ধকারের মধ্যে রাখতে চায়। আমাদের উপর চেপে বসা সেকুলাররা এটাই চায়। তারা জানে জিহাদি আন্দোলনকে দমন করা সম্ভব নয়, কিন্তু এই আন্দোলনকে ধোঁকা ও শক্তির মাধ্যমে জনসমর্থন থেকে দূরে রাখা সম্ভব। এই জন্য এই যুদ্ধে আমাদের জন্য জরুরি হলো আমরা জনগণকে আমাদের সাথে রাখব, জিহাদি আন্দোলনের নেতৃত্বে তাদেরকে অংশীদার বানাব। আমাদেরকে এমন কাজ থেকে বিরত থাকতে হবে যা আমাদেরকে জনসাধারণ থেকে দূরে সরিয়ে দেয়। শাইখ আইমানাজ জাওয়াইরি হাফিজাহুল্লাহ অন্য এক জায়গায় বলেন, গেরিলা হামলাকারী মুজাহিদদের যদি পিছিয়ে আসতে হয়, তাহলে তার কারণে তারা পেরেশান হওয়া উচিত নয়, কারণ তাদের যুদ্ধ জনগণকে নিজেদের সাথে সম্পৃক্ত করার যুদ্ধ, জমিন দখল করার যুদ্ধ নয়। প্রিয় ভাইয়েরা, দাওয়াতের মাঝে বাড়াবাড়ির তৃতীয় কারণ হলো মুদারাত ও মুদাহানাতের মাঝে পার্থক্য না করা। অর্থাৎ দাওয়াতের মাঝে গুলোর আরেকটি কারণ হলো মুদারাত ও মুদাহানাতকে এক মনে করা, অথচ উভয়টির মাঝে পার্থক্য আছে, একটি জায়েজ এবং প্রশংসনীয়, অন্যটি নিন্দনীয়। ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই মুদারাত ও মুদাহানাতের মাঝে পার্থক্য এভাবে বর্ণনা করেছেন যে মুদারাত হলো দুনিয়া বা দিন অথবা উভয়টির ফায়দার জন্য দুনিয়াবি বিষয় ত্যাগ করা, যা নিঃসন্দেহে জায়েজ, অনেক সময় মুস্তাহাব, কিন্তু মুদাহানাত হলো দুনিয়ার জন্য দিন ত্যাগ করা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের সাথে সৌজন্য আচরণ এটি একটি সাদাকা। শারেহ ইবনে বাত্তাল রহমতুল্লাহ আলাই বলেন, সৌজন্য তো মুমিনের আখলাকের অংশ, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষের সামনে নিজের কাঁধকে ঝুঁকানো, কথাবার্তায় তাদের সাথে শক্ত ব্যবহার না করা। এই গুণ নিঃসন্দেহে মহব্বত সৃষ্টির একটি উত্তম মাধ্যম। সুতরাং শ্রোতার বিরোধিতায় ধৈর্য ধারণ করা, দাওয়াতের জন্য নরম, কোমল ও উপকারী পদ্ধতিতে হকের দিকে আহ্বান করা, এবং শ্রোতার ভ্রান্ত মতকে কোনোভাবেই সঠিক না বলা, এটা হলো মুদারাত, এটা প্রশংসনীয়। কিন্তু যদি এই নরম ব্যবহারের সাথে বাতিলকে হক বলা হয় তখন সেটা মুদাহানাত, এটা নিষেধ। এই জন্য দায়ের মুদারাত ও মুদাহানাতের সীমারেখা বোঝা উচিত, যাতে মুদারাতের নাম দিয়ে মুদাহানাতে লিপ্ত না হয়ে পড়ে অথবা মুদাহানাতের বিরোধিতা করতে গিয়ে মুদারাত পরিত্যাগ না করে। প্রিয় ভাইরা, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আজ কিছু দিনদার শ্রেণী দাওয়াতের বিচক্ষণতার নাম দিয়ে গণতন্ত্র, স্বদেশপ্রেম, সেকুলারিজম পর্যন্ত সমর্থন করে, অথচ কুফুরি শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিরোধিতাই কাম্য, কিন্তু এই হজরতরা তাদের সাথে সমঝোতা ও সহযোগিতামূলক আচরণ করে। আর যদি কেউ ফরজটাকে লাভবাহিক বলে বাতিল শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং এই নিকৃষ্ট পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন তাকে ফাসাদ সৃষ্টিকারী বলে অবহিত করে। এই গণতন্ত্র ও মানুষের নির্মিত মতবাদে অংশগ্রহণ ও সমর্থন শরিয়তের সম্পূর্ণ খেলাফ কাজ। কিন্তু আশ্চর্য, এই অনইসলামিক কাজও দিনী মাসলাহাতের নাম দিয়ে ইসলামী কাজ প্রমাণিত করা হচ্ছে, এটা স্পষ্ট মুদাহানাত। এটাই ওই মহাবিপদ যার কারণে আল্লাহ তাআলা শরিয়ত পরাজিত আর গায়রুল্লাহর আইন বিজয়। সুতরাং এই মুদাহানাতের পরিচয় মানুষের সামনে তুলে ধরা, তার বিরোধিতা করা অত্যন্ত জরুরি। আর মুজাহিদদের উচিত সর্বদা সতর্ক দৃষ্টি রাখা, যাতে তাদের মধ্যে কোনোভাবে এই মহামারী প্রবেশ করতে না পারে। আরেকদিকে এই মুদাহানাতকে বিরোধিতা করতে করতে আমাদের কোনো একটি গ্রুপ মুদারাতকেও মুদাহানাত মনা করা শুরু করে। দাওয়াতের ক্ষেত্রে সঠিক পদ্ধতি হল বাতিলকে সরাসরি বাতিল বলা এবং হককে হক বলা, তারপর হকের দিকে দাওয়াত দেওয়া এবং পুরো দাওয়াতি আমল শরাই অনুযায়ী হওয়া। এই দাওয়াত নরম ও কোমল পদ্ধতিতে হেকমত অনুযায়ী হয়। মানসিকতার ভিন্নতার কারণে এই ধরনের দাওয়াত কারো কারো কাছে মুদাহানাত মনে হয়, তার কাছে এই দাওয়াত গ্রহণযোগ্য নয়। তার মানসিক শান্তি তখনই হয় যখন দাওয়াতের প্রাণ ও ভাষা উভয় দিক থেকে খুব শক্ত হয়, যে দাওয়াতের মধ্যে শ্রোতার প্রতি কোনো কল্যাণকামিতা বা দরদ ব্যথা থাকে না, বরং হিংসা, ঘৃণা, শত্রুতা ও খাটো করা হয়, সেটা তার কাছে দাওয়াতের উত্তম পদ্ধতি মনে হয়। ভিন্ন এই মানসিকতার কারণে এই সমস্ত কাজকে সে হকের তাকাজা মনে করে, অথচ এটা গুলু, নিঃসন্দেহে গুলু বা বাড়াবাড়ি। এ কারণে দাওয়াতের উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়, বরং জিহাদের উল্টা ক্ষতি হয়। চতুর্থ কারণ হলো তাড়াহুড়া এবং দাওয়াতের ইতিহাস বিষয়ে অজ্ঞতা। দাওয়াতের তরিকায় কঠোরতা সৃষ্টির বড় একটি কারণ হলো তাড়াহুড়া প্রবণতা। অনেক সময় ভালো ভালো বড় বড় ব্যক্তিরাও এর শিকার হয়ে যায়। যখন সে দেখে যে দিনদার শ্রেণী, বিশেষ করে ওলামায়ে কেরাম এবং দিনী রাজনৈতিক দলগুলো তার সাথে নেই, তারা নীরব ভূমিকা পালন করছে অথবা দায়ীর সাথে কোনো বিষয়ে মতবিরোধ করছে, তখন দায়ী ধৈর্য হারা হয়ে যায়। এর ফলে দাওয়াতের মধ্যে কঠোরতা সৃষ্টি হয়। প্রিয় ভাইরা, আমাদের সামনে যদি আমরা দাওয়াতের ঐতিহাসিক বাস্তবতা রাখি তাহলে এমন কঠোরতা আসবে না ইনশাআল্লাহ। বাস্তবতাটা হলো, যখনই এমন কোনো বিপ্লবের সূচনা হয়েছে যার দ্বারা পূর্বের শাসন ব্যবস্থা উলটপালট হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তো সে দাওয়াতে মানুষের অংশগ্রহণ খুব একটা সহজ নয়। বর্তমানে আমাদের দাওয়াতকে কবুল করা মানে হলো সমস্ত শাসন ব্যবস্থার সাথে লড়াই করা এবং সমস্ত বিপদ নিজের কাঁধে ডেকে আনা। এজন্য এ ধরনের দাওয়াতের ফলে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। এক, সত্যানুসন্ধানী। সুচ্চ মনোবল সম্পন্ন মানুষই এই দাওয়াতকে লাভবাহিক বলে। এরা নিজেরাই নিজেদের কাঁধের উপর মুসিবতের পাহাড় বহন করার জন্য সামনে অগ্রসর হয়। এই শ্রেণী সর্বদা স্বল্প সংখ্যক হয়ে থাকে। দ্বিতীয় শ্রেণী হলো যারা নেতৃত্বের আসনে থাকে অথবা যারা প্রচলিত শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকে। এই শ্রেণী এই আন্দোলনের বিরোধিতা করে এবং এটাকে নির্মূল করার জন্য মাঠে নেমে আসে। তৃতীয় শ্রেণী হলো যারা স্বাভাবিক জীবনযাপনে নিমজ্জিত। এদের অনেকেই হক বাতিলের মাঝে পার্থক্য করার ইচ্ছা রাখে এবং হকের সাথে থাকতে আগ্রহী, কিন্তু তাদের ক্ষমতাসীনদের ভয় প্রবল। এই জন্য অনেক লাভকে ছেড়ে দেওয়া এবং বহু ক্ষতিকে গ্রহণ করতে মন তৈরি হয় না। যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন শক্তিশালী না হয় ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে এই আন্দোলনকে গ্রহণ করার জজ্বা তৈরি হয় না। তারা অবস্থা পরিবর্তনের অপেক্ষায় থাকে। যখন এই আন্দোলন শক্তিশালী হওয়া শুরু হয় তখন এই শ্রেণী দলে দলে সাহায্য করা এবং সমর্থন দেওয়া শুরু করে। প্রিয় ভাইরা, এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত এবং তার দাওয়াতি কাফেলার ইতিহাস। যতক্ষণ পর্যন্ত মক্কার মুশরিকদের শক্তি খর্ব না হয়েছে ততদিন পর্যন্ত মুসলমানদের সংখ্যা কম ছিল। এরপর যখন মক্কা বিজয় হলো তখন মানুষ দলে দলে মুসলমান হওয়া শুরু করল, ইসলামে প্রবেশ করতে শুরু করল। যেমন আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে তখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে। সুতরাং সংখ্যাধিক্য, সেটা সাধারণ মানুষের হোক বা দিনদার শ্রেণীর হোক, তাদের নীরব অবস্থান বা কিছু বিরোধিতা দেখে জিহাদের দায়ীগণ ধৈর্যহীন হবে না। এটা কখনোই হয়নি যে জিহাদি আন্দোলন কঠিন স্তর পার করছে আর সমাজের অধিকাংশ মানুষ তাদের সাথে রয়েছে। সুতরাং আমাদেরকে এই সংখ্যাধিক্যের সাথে ওই আচরণ করতে হবে যা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, খুদিল আফওয়া ওয়ামুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, অর্থাৎ ক্ষমাকে গ্রহণ করুন, সৎকাজের আদেশ দান করুন এবং মূর্খদেরকে এড়িয়ে চলুন। খুদিল আফওয়া অর্থাৎ যতটুকু সাহায্য কল্যাণকামিতা তারা আপনার সাথে করতে পারে কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করুন। ওয়ামুর বিল উরফি অর্থাৎ দরদের সাথে দাওয়াত, ইসলাহ, উৎসাহ প্রদান ও দিক নির্দেশনার কাজ চালু রাখুন। দলিলের মাধ্যমে তাদের বুদ্ধিকে কাবু করুন। তাদের মধ্যে যারা জবান ও কলমের দ্বারা মূর্খতা প্রকাশ করে তাদেরকে এড়িয়ে যান। প্রিয় ভাই, আপনার জ্ঞান, বুদ্ধি, অস্ত্র যেন একমাত্র কুফুরি শাসন ব্যবস্থা নির্মূলের জন্যই ব্যয় হয়, অন্য কোনো কাজে যেন তা বিনষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।